You're listening to Radio 4EB FM 98.1. The next program is in Bangla, the Bangladesh language.
For EB FM 98.1. The following program is in Bangla. আপনারা 4EB FM 98.1 থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। আমাদের পরবর্তী অনুষ্ঠান বাংলায় প্রচারিত হচ্ছে।
সুধী শ্রোতা মণ্ডলী, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি ব্রিসবেন বাংলা রেডিও থেকে। আমাদের এই প্রতি সপ্তাহের রেডিও প্রোগ্রাম প্রচারিত হয় প্রতি বুধবার সন্ধ্যা 8টা থেকে রাত 9টা পর্যন্ত। আমাদের আজকের এই প্রোগ্রাম পরিচালনায় উপস্থাপনায় আছি আমরা দুজন, আমি সাঈদ এবং আমার সাথে সহযোগিতা করছে নিঝু, আর আমাদের প্যানেলে আছেন বরাবরের মতো সাদিদ, আর আরও একজন অতিথি আমাদের মাঝে আছেন যে সম্প্রতি সে বাংলাদেশ থেকে এসেছেন, মিস্টার ইমরান। তা আমরা ইমরানের মুখেও কিছু বাংলাদেশ থেকে আসার কিছু কথা শুনব, ব্রিসবেন কেমন লাগছে। তো আমাদের এই প্রোগ্রাম শুরু হয় প্রতি বুধবার 98.1। আপনারা যারা এই প্রোগ্রামটি রেডিওতে লাইভ শুনতে পারেন না, তারা আমাদের ওয়েবসাইটটিতে গিয়ে ব্রিসবেন বাংলা রেডিও গুগলে টাইপ করলে আমাদের সপ্তাহের প্রতিটা প্রোগ্রাম চলে আসে। লাস্ট 5 থেকে 7টা প্রোগ্রাম আপনারা ওয়েবসাইটে আমাদের পাবেন। তো আমরা মেন প্রোগ্রামে চলে যাই। আপনারা জানেন সবাই যে আমাদের অস্ট্রেলিয়ায় সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগে আমরা ভুগছি। আমাদের কুইন্সল্যান্ড এবং পার্শ্ববর্তী নিউ সাউথ ওয়েলস আমাদের ফায়ার ইমার্জেন্সি চলছে প্রায়, আমাদের আজকে আমি এসে দেখলাম নিউজ পেপারে দেখলাম প্রায় 100 মিলিয়ন হেক্টর ল্যান্ড আমাদের ফায়ারে, মানে বুশ ফায়ারে জ্বলছে। এটা খুবই একটা ডিজাস্টার। তো সাদি, তুমি হয়তো নিশ্চয়ই জানো বা সবাই জানে, তোমার এই ব্যাপারে তোমার এই কি মানে অনুভূতিটা কি?
অনুভূতি আসলে কি বলবো, আমি আসলে প্রথমবার এরকম দেখলাম। আমি আসলে বিগত 3-4 বছরে এত ব্যাপক আকারে মনে হয়নি, তাই ওইভাবে নিউজ পেপারে বা টিভিতে বা মিডিয়াতে ওইভাবে আসেনি জিনিসটা। এবং আসলে এভাবে আমার কাছে প্রথমত যেটা অনুভূতি না প্রশ্ন জাগলো, আসলে দাবানলটা কীভাবে শুরু হয়, এ ব্যাপারে কি সাইদ ভাই আমাদের কিছু বলবেন যে আসলে কীভাবে, মানে এভাবে, কারণ কেউ তো নিশ্চয়ই গিয়ে আগুন লাগিয়ে আসছে না। অবশ্যই আমরা জানি শুষ্ক সিজন, বৃষ্টি হচ্ছে না, কীভাবে আগুনটা লাগছে এবং কীভাবে এটা ছড়াচ্ছে, এটা যদি আপনি আমাদেরকে একটু বলেন। কারণ আমরা কিন্তু আজকেই খবর পেলাম যে আমাদের সানশাইন কোস্টের ওই দিকে, ওই নুসা নর্থ শোর যেটা, ওখানে কিন্তু একটা বুশফায়ার আজকে দুপুরে সৃষ্টি হয়েছে এবং নুসা হেডস থেকে কিন্তু বেশ ভালো কালো ধোঁয়া দেখা যাচ্ছে। তো কীভাবে এটা সৃষ্টি হচ্ছে, কীভাবে বিভিন্ন জায়গায় একই সাথে একই সময়ে এটা হচ্ছে?
আসলে প্রাকৃতির এক এক জায়গায় এক একটা নিয়ম আমরা শুনে থাকি বা জানি। আসলে অস্ট্রেলিয়ান ওয়েদারটা হলো খুবই ড্রাই। এই ড্রাই কারণে আমরা ছোটো সময় হয়তো দেখছি যে ঘর্ষণের কারণে আগুন লাগে, আসলে এটা কিন্তু খুবই বাস্তব যে গাছে গাছে ঘর্ষণে কিন্তু আগুন লাগে। আমরা জানতাম বা ছোটো সময় আমরা পড়েছি যে পাথরে পাথরে ঘর্ষণে আগুন লাগে, আসলে এখানে কিন্তু শুকনো গাছগুলি এতই ড্রাই বা শুকনো যে একটা গাছের সাথে একটা গাছে ঘষা লাগলে নর্মালি এই সিজনে এই আগুনটা তৈরি হয়। প্লাস আমাদের ফুটপাথ বা বাড়ির আশেপাশে বা যে কোনো জায়গায় যে পাতাটা তো অনেক শুকনো পাতা পড়ে থাকে, এগুলির ঘর্ষণেও কিন্তু আগুনটা আসলে ছড়িয়ে যায়।
আচ্ছা, এই ব্যাপারে আরেকটু বলে রাখতে চাই যে আসলে আগুন নিজেই কিন্তু আগুনের বিস্তারের জন্য মেইন আপনার ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। কারণ আমরা যতদূর জানি, যদি আপনার আগুন যেখানে লাগলো সেই জায়গায় বাতাস কিন্তু উত্তপ্ত হয়ে উপরে উঠে যায় এবং সেখানে বাতাসের চলাচল বেশি হয়ে যায় এবং বাতাসের প্রবাহ তখন বেড়ে যায়, এবং বাতাসের প্রবাহ যত বাড়ে আগুন তত যেদিকে বাতাস প্রবাহিত হয় আগুন সেদিকে আরও ছড়িয়ে পড়ে। এভাবেই আসলে ওই নিউ সাউথ ওয়েলস বলেন আর আমাদের কুইন্সল্যান্ডের উত্তর দিকে বলেন বা দক্ষিণ পশ্চিমের দিকে একটু ভিতরের দিকে, সব জায়গাতে আসলে আগুনটা এভাবে ছড়িয়ে যাচ্ছে। আমরা আমাদের আপনার সাথে আমি আপনারা আমার সাথে একমত হবেন, আমরা ব্রিসবেনে বাংলাদেশি কমিউনিটি যারা আছেন তাদেরকে আহ্বান জানাবো যতটুকু আমরা সাবধানে থাকতে পারি। এবং ওয়েদারেও কিন্তু আমরা দেখা হয়তো আমাদের এখানে আগুনটা আমরা দেখতে পাচ্ছি না বা আগুন দ্বারা আক্রান্ত হচ্ছি না, কিন্তু ওয়েদার বিশেষ করে গত দুদিন আগে কিন্তু বাতাসে বেশ ভালো একটা পোড়া গন্ধ ছিল, বেশ ওয়েদার খুব স্মগি ছিল। তো ওইভাবে একটু সবাই প্রিকশন নেবেন চলাফেরা করার সময়, এটা আপনাদেরকে আমরা জানিয়ে রাখছি। সাইদ ভাই, আবার আপনার কাছে চলে যাচ্ছি।
হ্যাঁ আসলে, আর আমরা জানি যে নিউ সাউথ ওয়েলসের টেরি একটা জায়গা আছে যেখানে প্রায় 3-4 জন মারা গেছেন প্লাস কিছু মিসিং আছে। তো আমরা চাই যেন আমাদের এই দুর্যোগ থেকে আমরা ভালো মতো মোকাবিলা করতে পারি, প্লাস আমাদের নিউ সাউথ ওয়েলস গভর্নমেন্ট, কুইন্সল্যান্ড গভর্নমেন্ট সব ধরনের সহযোগিতা করে আসছে, তারপরে আমাদের ফায়ার ডিপার্টমেন্ট যথাসাধ্য তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তো এই হলো আমাদের ফায়ারের নিউজ। এবং আমরা আরেকটা জানি যে বৃষ্টি হয়তো হচ্ছে না, এবং নেক্সট সপ্তাহ বৃষ্টি হবে কি না আমরা জানি না, আসলে এই ওয়েদার ফোরকাস্টে মনে হচ্ছে।
এর সাথে আরেকটু যোগ করতে চাই আপনার সাথে যে আপনি যেহেতু ফায়ার ফাইটারদের কথা বললেন, ফায়ার রেস্কিউ যারা কর্মী আছে তাদের কথা বললেন, এখানে কিন্তু একটা জিনিস খুব বারবার করে বলা হচ্ছে, যেহেতু আসলে আমাদের সবার হাতে মোবাইল আছে, সবার হাতে ইন্টারনেট আছে, এবং সংবাদ পাওয়ার যে মাধ্যম সে আমাদের সবারই খুব ভালো অ্যাক্সেস আছে, এবং তারা কিন্তু গভর্নমেন্ট একটা কথা ভালোভাবেই বলছে যে যে সময়ে যে এলাকার জন্য যে ইনস্ট্রাকশনটা দেওয়া হচ্ছে সেটা যেন সবাই ফলো করে, কেউ যেন তার বাসায় ফায়ার ব্রিগেডের কর্মী এসে তাদেরকে উদ্ধার করে নিয়ে যাবে ওই আশায় যেন কেউ বসে না থাকে, যে এলাকার জন্য যে ধরনের নির্দেশনা সে অনুযায়ী মানুষকে অ্যাক্ট করতে বলা হচ্ছে। এটাও আমি একটু এই ফাঁকে আমাদের শ্রোতাদের জন্য জানিয়ে রাখলাম।
হ্যাঁ আসলে আমরা সাবধান থাকবো এবং সবাই সাবধানে থাকবে, এটাই আশা করছি। তো শ্রোতা মণ্ডলী, আপনারা এই প্রোগ্রাম শুনছেন 98.1 রেডিও 4EB থেকে, 98.1 FM থেকে। তো আমরা কথার মাঝে মাঝে আমরা গানও শুনি, তাহলে আমরা একটা আমাদের বাংলাদেশের পপুলার গানে চলে যাই।
জি, এবং এই গানটা আসলে মানে একটু এক সময় হয়তো প্রার্থনার জন্য করা হতো, বৃষ্টির জন্য প্রার্থনা, এবং বৃষ্টির জন্য প্রার্থনা এখন মানে অস্ট্রেলিয়ানদের মধ্যে সবচেয়ে বেশি, বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হোক এবং এই দাবানল থেকে সবাই রক্ষা পাক। গানে চলে যাচ্ছি। Allah meg de, pani de, chaya de de, tui Allah meg de.
believe it. On the evening of Saturday, the 30th of November, Radio 4EB is celebrating 40 years on the air. What a momentous occasion. We invite you to join us at Brisbane City Hall for the party of the year, maybe even the party of the decade. Our 40th gala dinner tickets are available from the station or our website, 4eb.org.au, or call the office for more information on 32408600. Can't wait to see you there.
Want to make your community the best it can be? Local council elections are coming up in March 2020, and Queensland's 77 councils need councillors and mayors that reflect the diversity of our communities. For this election, all candidates need to complete mandatory So You Want to Be a Councillor online training or attend a face-to-face training session. To find out more, search online So You Want to Be a Councillor or phone 13Q.gov. That's 137468. Authorised by the Queensland Government, William Street, Brisbane.
Station sponsor.
সুধী শ্রোতা মন্ডলী, আপনারা শুনছেন 98.1 থেকে প্রচারিত রেডিও 4EB থেকে প্রচারিত ব্রিসবেন বাংলা রেডিও। আমাদের এই রেডিও প্রচারিত হয় প্রতি বুধবার সন্ধ্যা 8টা থেকে 9টা পর্যন্ত। তো আশা করি আমাদের প্রোগ্রামটি আপনাদের ভালো লাগছে, আশা করি আমাদের সাথেই থাকবেন। শ্রোতা মন্ডলী, শুরুতেই বলছিলাম যে আমাদের সাথে একজন অতিথি আছেন যে সম্প্রতি বাংলাদেশ থেকে এসেছেন, আর বাংলাদেশের বিভিন্ন ধরনের ঘটনা ঘটেই যাচ্ছে বা ভালো মন্দ সব ঘটনা চলতেছে। তা আমরা ইমরানের মুখে শুনবো যে সম্প্রতি বাংলাদেশের যে ট্রেন দুর্ঘটনা এবং অন্যান্য কিছু বিষয় নিয়ে।
ধন্যবাদ সাইদ ভাই, শুভ সন্ধ্যা। আমি ইমরান, সম্প্রতি বাংলাদেশ থেকে আসলাম। শুরুতে দুর্ঘটনার কথাটাই বলি। গতকালকে সকালে ঘুম থেকে ওঠার পরেই ফেসবুকে নিউজটা পেলাম, তারপরেই আমি বাংলাদেশের যে চ্যানেলগুলো আছে সেগুলো দেখা শুরু করলাম। তো তখন লাইভ টেলিকাস্ট হচ্ছিল, সম্ভবত যদি আমার ভুল না হয় বাংলাদেশে তখন রাত 3টার দিকে হয়তো এই দুর্ঘটনাটা ঘটে। তো বাংলাদেশের মানুষরাই হয়তো অনেক সকালে উঠে নিউজটা পেয়েছে, তো আমাদের যেহেতু 4 ঘন্টা একটা ডিফারেন্স আছে, তো আমরা একদম লাইভটাই দেখতে পাচ্ছিলাম। তো খুবই খারাপ লেগেছে আসলে, যদি আমার ভুল না হয় 15 জন সম্ভবত নিহত হয়েছে এই দুর্ঘটনায় আমি যখন নিউজটা দেখছিলাম। পরবর্তী হয়তো বাড়তেও পারে, কারণ প্রচুর ইনজুর্ড ছিল, গুরুতর আহত ছিল অনেকজন। তো আল্লাহ সবাইকে ভালো করে দেখ সে দোয়া করি। আর এই ট্রেনটা আমি নিজেও অনেকবার ট্রাভেল করেছি এই ট্রেনে। এটা হচ্ছে আপনার চট্টগ্রাম আর সিলেটের মধ্যে একমাত্র ট্রেন, শুধু এই একটা ট্রেনে চলাচল করে, সকালে একটা আর রাতে একটা। ওই একই ট্রেনেই নামটা চেঞ্জ করে উদয়ন আবার পাহাড়িকা হয়ে যায়। তো এই ট্রেনটা খুবই এই জন্য ক্রাউডেড থাকে যেহেতু একটাই মাত্র ট্রেন, একটু লোকাল টাইপের। তো প্রচুর মানুষ ছিল বা সবাই ঘুমন্ত ছিল এরকম সময়। আসলে বাংলাদেশে এই ধরনের একটা ঘটনা বা আমরা দেখছি যে পরপর কোনো না কোনো একটা নিউজ হয়ে যাচ্ছে যেটার জন্য আমরা কষ্ট পাচ্ছি বা সবাই ফেসবুকে দেখা যাচ্ছে অনেক কথা বলছে। তো আমরা এটা সবসময় আশা করব যে বাংলাদেশ যেন ভালো থাকে, সবাই যেন ভালো থাকে এবং সুস্থ থাকে। তো আমরা এরকম খারাপ নিউজ আসলে চাই না, সবাই যেন একটু সতর্কভাবে চলে, কারণ আমরা এই বিদেশে আসার পর যেটা দেখছি, আমরা দেশে ছিলাম তো আসলে আইনটা অনেক বড় একটা জিনিস এবং আইনের সাথে সেটা মেনে চলাটা। তো দেশে আমাদের দেশেও অনেক আইন আছে, এটা সত্যি কথা, কিন্তু এটা আসলে মনে হয় না ঠিকভাবে এটা সবাই ইমপ্লিমেন্ট হয় না। যেমন দেখেন, দেশে থাকতে হয়তো আমরা নিজেরাও আইন ভাঙছি বা হয়তো কেয়ার করছি না যে ঠিক আছে বাংলা কে ধরবে বা কে কী বলবে। সেই মানুষগুলো, সেম মানুষটা আমি যখন আজকে অস্ট্রেলিয়াতে আসলাম, আমি কিন্তু এখানে বাধ্য। ইভেন অনেক সময় দেখা যায় মাঝরাতে আমি যখন ড্রাইভ করে বাসায় যাচ্ছি তখন চারপাশে কোনো গাড়ি নাই, তারপরে রেড সিগনাল দেখে আমাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, বা আমি তো সেটা মানছি, বাট বাংলাদেশে থাকলে আমি এটা কখনো মানতাম না, সত্যি কথা যেটা। তো যদি আইনটাকে ঠিকভাবে প্রয়োগ করা হয় তাহলে মানুষ নিশ্চয়ই মানবে। তো এই ট্রেন দুর্ঘটনার ব্যাপার যেটা, সেটা সম্ভবত শুনেছি যে যিনি ড্রাইভার ছিলেন হয়তো তিনি হয়তো ঘুমিয়ে গিয়েছিলেন এরকম কিছু, বা হয়তো সিগন্যালে কোনো প্রবলেম,
তুমি মনে সিগন্যালে কোনো প্রবলেম
থাকে। জি জি, আসলে ওই তদন্তে আসলে আলটিমেটলি ওই রকমই বের হয়ে আসছে যে তরুণা নিশিতার যে দুজন চালক ছিলেন তারা দুজনই ওই যেই প্যাডেলে চাপ দিলে ট্রেনটা চলতে থাকে সেটার উপর ইট রেখে দুজনই ঘুমিয়ে গেছেন, এবং সিগন্যাল কিন্তু ছিল যে ওই সময় থামতে হবে, কারণ অপর দিক থেকে উদয়ন যে আসছিল সে হয়তো একটা লুপের মধ্যে ঢুকছিল, সে অন্য লাইনে চলে যাচ্ছিল। এ কারণে তরুণা নিশিতাকে একটা সিগন্যাল দেওয়া হয়েছিল সে যেন থামে বা স্লো করে, এরকম কিছু একটা হবে। বাট যেহেতু দুজন চালকই ঘুমন্ত অবস্থায় ছিল তারা সে সিগন্যালটা দেখতে পারে নাই, এবং উদয়ন কিন্তু অর্ধেকের বেশি অন্য লাইনে চলে গেছে, এবং ওই অবস্থা শেষ 3-4 বগিতে গিয়ে তখন আঘাত করে
আঘাতটা করছে।
সেটাই। তো ইমার্জেন্সির আসলে তাদের কোনো মাথা ব্যথা ছিল না যেটা মনে হয়, কারণ আসলে তুলনানিশীতে অনেক একটা স্পিডি ট্রেন যেটা, আর ওকে দেখা যায় এই ধরনের ট্রেনগুলো ঢাকা চিটাগাংয়ের ট্রেনগুলোকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় যখন লাইন চেঞ্জ হয় বা এরকম ক্ষেত্রে, তো ওই সময় দেখা যায় ঢাকা চিটাগাংয়ের ট্রেনগুলোকে আগে প্রায়োরিটি দেওয়া হয়। সেইটা চিন্তা করে হয়তো তারা এইভাবে ছিল যে আমরা ভালো একটা সময় ঘুমিয়ে নিতে পারি বা আমাদেরকে হয়তো প্রায়োরিটি দেওয়া হবে। তো এই জিনিসটাই হয়তো মিস হওয়ার কারণে এরকম একটা দুর্ঘটনা,
অ্যালার্ট থাকা উচিত
অবশ্যই, তার দায়িত্বই সেটা ছিল। সে কি বলবো আর,
অ্যালার্ট থাকা তো অনেক উপরের ব্যাপার, মানে সে ঘুমিয়ে গেছে, মানে এই ধরনের দায়িত্ব জ্ঞানহীনতা আমরা আসলে কখনোই মানে কাম্য না, আমি জানি না।
শুভবুদ্ধির উদয় হোক, সেই দোয়া করি।
আমি
বাংলাদেশ আসলে চিরং থেকে এসেছি, তো এখানে এসে দেখলাম যে চিরংয়ের সাথে যথেষ্ট মিল। আমাদের চিরং যেমন ধরেন আপনার পাহাড় নদী, তারপর উঁচু নিচু রাস্তা, এই ধরনের। এখানে এসে আমি যখন এই ধরনের পরিবেশটা পেলাম, আমার কাছে মনে হচ্ছে আমি হয়তো নিজের ঘরে বা নিজের দেশে আছি। মানে এই জিনিসটা আমাকে উপলব্ধি করতে দিচ্ছে না যে আমি দেশের বাইরে আছি, বা আমার যে হোমসিক যে ব্যাপারটা থাকে কিছুদিন, অ্যাডজাস্টের ব্যাপার থাকে, এই ধরনের প্রবলেমটা আমার আসলে হচ্ছে না। তো আমার খুবই ভালো লাগছে
আসলে। আর তুমি আবার আসছো এখন, মানে আমাদের আমের সিজন, আমাদের কুইন্সল্যান্ড প্লাস অ্যাডিলেডে আমের সিজন, প্রচুর আম বাজারে এখন। তো শ্রোতা মণ্ডলী, আমরা অনেক অনেক গল্প, অনেক কথা বলবো আজকে, আর আজকে আমরা নিজমের মুখে শুনবো আজকে আমাদের হুমায়ুন আহমেদ স্যারের জন্মদিন। তো আমরা আমাদের পরবর্তী প্রেজেন্টার নিজমের মুখে হুমায়ুন আহমেদের সম্বন্ধে অনেক কিছু জানবো। তো আমরা এখন একটু হুমায়ুন স্যারের গানে চলে যাই।
ছিল সোনার কন্যা মেঘবরণ কেশ, ঘাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ, দুই চোখে তারাহারে কি মায়া, নদীর জলে পড়ল কন্যার ছায়া, তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি, সে জবা ফুল কন্যার চিরল বিরল চুল, তাহার কে সে জবা ফুল, সেই ফুল পানিতে ফেলা কন্যা করল ভুল, কন্যা ভুল করিস না, ও কন্যা ভুল করিস না, আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না, একটা ছিল সোনার কন্যা মেঘবরণ কেশ, ভাগি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ, দুই চোখে তার আহারে কি মায়া, নদীর জলে পড়ল কন্যার ছায়া, ছিল সোনার কন্যা মেঘবরণ কেশ, ঘাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ, দুই চোখে তার আহারে কি মায়া, নদীর জলে পড়ল কন্যার ছায়া, কন্যা ভুল করিস না, ও কন্যা ভুল করিস না, আমি এখন নিজের কথা বলি, নিজের কথা বলতে বলতে নাও দৌড়াই না চলি, সবুজ বরণ লাও ডগায় দুধ সাদা ফুল ধরে, ভুল করা কন্যার লাগি মন আঞ্চান করে, সবুজ বরণ লাও ডগায় দুধ সাদা ফুল ধরে, ভুল করা কন্যার লাগি মন আঞ্চান করে, আমার 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 মন.
Did you know federal government departments have the power to stop you hearing and reading what they don't want you to know? They can approve the terms for huge sales of agricultural land to foreign companies, but you're not allowed to know. And federal police can raid journalists' homes for reporting the truth if it says you're not allowed to know. Could this happen in Australia? It's happening now. Find out what they don't want you to know at yourrighttoknow.com.au.
Authorised by Australia's Right to Know Sydney.
শুভ সন্ধ্যা সবাইকে। আপনারা শুনছেন 98.1 রেডিও 4EB ব্রিসবেন বাংলা রেডিও। আমাদের এই প্রোগ্রামটি প্রচারিত হয় প্রতি বুধবার রাত 8টা থেকে রাত 9টা পর্যন্ত। আর বাংলাদেশ থেকে যদি কেউ শুনে থাকেন লাইভে প্রোগ্রামটি, তাদের জন্য জানাচ্ছি শুভ বিকাল। আজকে আমরা শুনছিলাম যে গানের আগে লেটেস্ট যে টপিকটি সেটি হচ্ছে হুমায়ুন আহমেদ। বাংলাদেশের সাহিত্য নিয়ে আমরা যদি আলাপ করি তাহলে এই নামটি ছাড়া আমার মনে হয় এই সেক্টরটি অসম্পূর্ণ। হুমায়ুন আহমেদ এত বড় একটা জায়গা জুড়ে আছে বাংলাদেশের যেটা আসলে তুলনা করার মতো না। যদি গল্প বলি বা যদি সিনেমা বলি বা নাটক বলি, একটা প্রজন্ম না, আমার মনে হয় তিন চারটি দশক ধরেই হুমায়ুন আহমেদ একচ্ছত্রভাবে রাজত্ব করে গেছেন। তো আজকে সেই মানুষটির জন্মদিন, তাকে নিয়ে আসলে কিছু কথা তো বলাই যায়। তো আমাদের একজন গেস্ট এসছে সম্প্রতি বাংলাদেশ থেকে, ইমরান। তো হুমায়ুন আহমেদ সম্পর্কে যদি কিছু বলতে।
আচ্ছা, হুমায়ুন আহমেদ স্যারকে নিয়ে আসলে নতুন করে বলার মতো কিছু নাই। ছোটবেলা থেকে আমরা অধীর আগ্রহে বসে থাকতাম তার নাটক দেখার জন্য, তার মুভিগুলো দেখতাম, এমন এত সুন্দর করে সে মানে এগুলো মেক করতো যা ভাষায় প্রকাশ করার মতো না, এবং পুরো পরিবার নিয়ে আনন্দের সাথে এটা দেখা যেত, খুবই ভালো লাগতো আমাদের। আর এবং তার যে নাটক বা মুভিতে দেখা যেত, তার নিজস্ব একটা ভাষার কাজ আমরা লক্ষ্য করতাম, যে কথা বলার ধরনগুলো একটু ডিফারেন্ট ছিল, হয়তো আমরা সেভাবে কথা বলি না, তো আমার খুবই ভালো লাগতো এই জিনিসগুলো। আর সেকেন্ড কথা যেটা, সেটা তার বই পড়া আসলে আমার শুরু হয়েছে অনেক পরে, তো এখানেও কিছু নেগেটিভ ব্যাপার ছিল আসলে, সঙ্গদর্শক বলেন বা যাই বলেন, অনেকে বলতো যে সে নাস্তিক, তার লেখা ভালো না, পড়া উচিত না, এরকম কিছু। তো দেখা যেত মাঝখান দিয়ে আসলে তার কাছ থেকে একটু ডিটাচড হয়ে গেলাম, তার কিছুই পড়া হয়নি বা দেখা হয়নি। তারপরে হঠাৎ করে একবার ইন্টারেস্ট হলো যে না পড়ে দেখি, বা কি আসলে নিজে কথায় কারো কথা শুনে আসলে কাউকে বিচার করা তো কখনো উচিত না। তো একবার তার প্রথম যে একদম উপন্যাসটা সেটাই পড়লাম, পরার পর এত ভালো লাগলো। আসলে সত্যি কথা বলতে আমরা মধ্যবিত্ত ঘরের মানুষ যেহেতু, এবং দেখলাম তার লেখার মধ্যে এই মধ্যবিত্ত ঘরের ব্যাপারগুলো বা আমাদের সমসাময়িক যে ব্যাপারগুলো হয় ঘটে বা মানুষের জীবনে কত সরল হতে পারে, সুন্দর হতে পারে, তো এই জিনিসগুলো এত সুন্দর করে তিনি ফুটিয়ে তুলতেন যে আমি আসলে প্রথম বই পড়ার পরেই তার একদম মানে পুরো ভক্ত হয়ে গেলাম। এবং দেখা গেছে এরপরে এমন দিন গেছে যে প্রতি রাতে হয়তো তার একটা একটি বই পড়ে ফেলতাম। আর আমার একটা বদ্ধভ্যাস যেটা, যে আমি হয়তো অনেক সময় নিয়ে বই পড়তে পারি না, যে একটা বই দুই তিন দিনে শেষ করব, একটা বই ধরলে এটা শেষ না করা পর্যন্ত আমার খুব একটা ভালো লাগতো না। তো দেখা যেত শেষ না করা পর্যন্ত পড়ছি তো পড়ছি, আর আজকাল তো দেখা যায় যে PDF সব পাওয়া যায়, তো এটাও আমার কখনোই ভালো লাগতো না, কারণ বই পড়ার মজাই আমার মনে হয় যে কাগজের বই হবে,
বইয়ের পাতা উল্টি,
হ্যাঁ বইয়ের পাতা উল্টিয়ে খাটের মধ্যে বালুসে হেলান দিয়ে একটু পড়বো, এইটার মজাটাই অন্যরকম। হয়তো আজকালকার যারা এটা বুঝবে না PDF যদি পড়ে থাকে। আর এই ব্যাপারটা হচ্ছে আমার আরেকটা মজার বিষয়, যে আমি আসলে কখনো বই কিনে আসলে হুমায়ুন আহমেদের বই পড়িনি, বাট আমার কিন্তু হুমায়ুন আহমেদের বলতে গেলে প্রায় সব বই পড়া হয়ে গেছে, হয়তো খুব ভুলে হয়তো দু একটা ছেড়ে যেতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যেত যে আমার ওয়াইফ যে আমার পাশে বসে আছে তার কাছে যথেষ্ট ভালো কালেকশন আছে তার হুমায়ুন আহমেদের বইয়ের, এবং বলতে গেলে সবই হুমায়ুন আহমেদের, এবং এতটাই সে পাগল হুমায়ুন আহমেদের। আমি কিন্তু আবার একটু বই পাগল বলতে আমি অন্যান্য রাইটারের বইগুলো পড়ি, আমার ভালো লাগে, কিন্তু তাদের দেখা যাচ্ছে তারা পড়বে তো হুমায়ুনই পড়বে, এছাড়া তারা আর পড়বে না, মানে জাস্ট একটাই। তো তার কাছে অনেক ভালো কালেকশন আছে, আমার খুবই মানে তার কাছ থেকে অনেক বই পেয়েছি পড়ার জন্য, এই জন্য তাকেও থ্যাঙ্কস। এবং আমার ভার্সিটি লাইফের একজন ফ্রেন্ড ছিল, তো সে ফ্রেন্ডও দেখা যেত আমার জন্য বই কালেকশন করে করে এনে দিত বিভিন্ন জায়গা থেকে, হয়তো তার কাছ থেকে বা অন্য কোথাও থেকে এনে, তো আমিও সেটা পড়ে দিয়ে দিতাম। তো খুব মজার স্মৃতি গেছে। তো তিনি মারা যাওয়ার পর এত খারাপ লাগলো যে আমরা হয়তো নতুন করে তার কোনো বই পাবো না, তো তার শেষ বইটা আমার পড়তে ইচ্ছে করছিল না, যে মনে হবে যে এটাই হয়তো শেষ। তো আমি অনেক দিন ওটা আমার কাছে রাখার পরে আমি ওই বইটা শেষ করি, তো তখন মনে হলো যে মনে হয় এই অধ্যায়টাই হয়তো শেষ। তো খুবই খারাপ লাগতো, তো কি আর বলা, তার শুভ জন্মদিন, তো তাকে, সে তো শুনছে না বা জানি না, তো তাকে শুভেচ্ছা জানাচ্ছি তার বার্থডেতে। যেন এরকম মানুষ আসলে খুব কমই আসে, আমাদের একটা অনেক বড় অ্যাসেট আমাদের দেশের জন্য, আমাদের সংস্কৃতির জন্য বা সাহিত্যের জন্য। তো দোয়া করি উনি যেখানে আছে যেন ভালো থাকে। থ্যাংক ইউ,
ধন্যবাদ ইমরান। আমরা হুমায়ুন আহমেদ নিয়ে আরও আরও কিছু কথা বলবো, আরও অনেক কথাই বলার আছে। হুমায়ুন আহমেদ মানে বিশাল একটা চ্যাপ্টার, তো আমি তার ব্যাপারে যখন বলবো একটু বিশদভাবে বলবো, সেটি বলার আগে আমার মনে হয় আমরা আরেকটা গান শুনে আসি। তো হুমায়ুন আহমেদেরই মুভি থেকে একটা গান শুনছি, মাথায় পড়েছি সাদা ক্যাপ, এই গানটা বেশ বিখ্যাত হয়েছিল ওই সময়, তাই না? এই গানটাই শুনে আসি, ফিরে আসছি একটি বিরতির পর।
মাথায় পড়েছি সাদা ক্যাপ, হাতে আছে অচেনা এক শহরের ম্যাপ। মাথায় পড়েছি সাদা ক্যাপ, হাতে আছে অচেনা এক শহরের ম্যাপ। ব্যাগ ঝুলিয়েছি কাঁধে নামবো রাজপথে, চারিদিকে ঝলমলে রোদ কেটে যাবে আধারে দি ছায়া অবর, চারিদিকে কি আনন্দ, অতি তুচ্ছ পতঙ্গের অপূর্ব জীবন, হয়তো শিশি কণারও আছে শুধু তার একান্ত আনন্দের। ও মাথায় পড়েছি সাদা ক্যাপ, হাতে আছে অচেনা এক শহরের শুধু বলো কোথেকে এসেছি আমি, ঠিকানাটা কি, এই জীবনে কি দেখেছি কি দেখিনি। দেখেছি মায়া সেইখানে বাস করে অশ্রুকারিগণ, তাকে ঘিরে তলমল করে নীলমণি দুঃখ সাগর।
এখন উপায়
দুই ঝলমলে কেটে যাক আধারের ছায়া বর, মাথায় পড়েছি সাদা ক্যাপ, হাতে আছে অচেনা এক শহরের ম্যাপ। কাঁধে নামব রাজপথে, চারিদিকে ঝলমলে কেটে যাবে আধারের ছায়া বর,
চারিদিকে কি আনন্দ, অতি তুচ্ছ পতঙ্গের অপূর্ব জীবন, হয়তো শিশির কণার আছে শুধু তার একান্ত একা আনন্দের ক্ষণ। ও মাথায় পড়েছি সাদা খ্যাপ, হাতে আছে অচেনা
আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে আবারও একবার। আপনারা শুনছেন 98.1 রেডিও 4EB ব্রিসবেন বাংলা রেডিও, এবং আমাদের এই প্রোগ্রামটি প্রচারিত হয় প্রতি বুধবার রাত 8টা থেকে রাত 9টা পর্যন্ত। বিরতিতে যাওয়ার আগে হুমায়ুন আহমেদকে নিয়ে কথা হচ্ছিল, যেটা বলছিলাম যে হুমায়ুন আহমেদ আসলে এমন একটা অধ্যায়, এমন একটা চ্যাপ্টার যেটা বললে সারাদিন বলা যাবে তাকে নিয়ে। তার তার অবদান বাংলার সাহিত্যে মানে অগুণতি। তো আমি আজকে নিজেকে সৌভাগ্যবান মনে করছি, অবশ্যই আমার প্রচণ্ড প্রচণ্ড পছন্দের একজন ব্যক্তিত্ব, যে তার জন্মদিনে আজকে আমি এখানে এই প্রোগ্রামটি করার সৌভাগ্য আজ আমার হয়েছে। কাকতালীয়ভাবেই হোক বা জানি না কীভাবেই, তো এটার জন্য ধন্যবাদ অবশ্যই সাইদ ভাইয়াকে, যে আমি হুমায়ুন আহমেদকে নিয়ে আজকে এখানে কিছু বলতে পারছি। তো প্রথমে যেটা বলবো, যে যখন হুমায়ুন আহমেদ এই নাম, এই ট্রেনটি বাংলাদেশে প্রচারিত বা হওয়া শুরু করলো, যখন লোকে অ্যাকচুয়ালি নোটিস করা শুরু করলো যে না, হুমায়ুন আহমেদ নামে একজন এসেছে, সম্প্রতি পরিবর্তন আনছে, তখন আসলে আমি বা আমরা, আমার হাজব্যান্ড, আমরা অনেক ছোট, খুব একটা বয়স হয়নি, তো তখন আসলে দেখতাম যে সন্ধ্যা হচ্ছে, আব্বু আম্মু বা আরও পাড়া প্রতিবেশী যারা আছে, তখন তো আসলে সবার বাসা বাসা এতভাবে টিভি চলটা ছিল না, আর চ্যানেল বলতেও ছিল একটাই, পিটিভি। তো দেখতাম যে একটা অস্থিরতা কাজ করতো, যে না প্রিপারেশন নিতে হবে, একটা কোনো একটা নাটক শুরু হতে যাচ্ছে বা কোনো একটা প্রোগ্রাম আছে, বিশেষ একটা প্রোগ্রামের জন্য তাদের একটা অপেক্ষা দেখা যেত, একটা অস্থিরতা দেখা যেত, তো বেশ অবাক হতাম। আর তখন সত্যি কথা বলতে সেভাবে বুঝতাম না যে কোথাও কেউ নেই সেটা নিয়েই বলি, বা যে বাকের ভাই যে ক্যারেক্টার বা মুনা, এই ধরনের যে কালজয়ী ক্যারেক্টারগুলো যে সৃষ্টি করা হয়েছে, বা আজ রবিবার, এই ধরনের নাটকগুলো, তখন আসলে তাদের অস্থিরতাটা দেখে ভালো লাগতো, মনে হতো যে না, ভালো ভালো কিছু একটা হয়তো টিভিতে হচ্ছে। তো এত বছর পরে এসে ইউটিউবের কল্যাণে অবশ্যই নাটকগুলো আবার রিপিট টেলিকাস্ট দেখতে পাচ্ছি, বা এখন অবশ্যই দেখি, প্রতিটা পর্বই দেখা হয়। তো এখন আসলে মানে ফিল করি বা রিয়েলাইজ করি যে কী পরিমাণ মেধা একটা মানুষের মধ্যে থাকলে সে এই ধরনের জিনিসগুলোকে এত সুন্দরভাবে নাটকে ফুটিয়ে তুলতে পারে। প্রত্যেকটা ক্যারেক্টার, প্রত্যেকটা গল্প, এবং ফাঁকে ফাঁকে যে হিউমারগুলো, এবং সেগুলোর ফাঁকে ফাঁকে দেখা যেত যে গুরুত্বপূর্ণ একটা কোনো মেসেজ ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এখন আসলে খুব ফিল করি। আর আমি যখন ক্লাস 9 বা 10 সেই সময় প্রথম, আসলে ওই সময়টাতে কিন্তু বই পড়ার একটা ট্রেন্ড মানুষের মধ্যে আসে, কারণ তখন আমরা নতুন নতুন পড়তে শিখি, বা একটা বিশেষ লেখকের প্রতি একটা ভালো লাগা থাকে বা আসে। ওই সময়টাতে আসলে আমার হাতে কীভাবে যেন হুমায়ুন আহমেদের কিছু বই মানে লেগে যায়, সৌভাগ্যক্রমেই বলবো, ডেফিনেটলি দুর্ভাগ্য তো কোনো দিনই না, সৌভাগ্যক্রমেই তার বইয়ের সেই যে একটা নেশা আমার ভিতরে আসলো, আমি সেটা সাফল্যের সাথে আমার যতজন বান্ধবী ছিল তাদের মধ্যেও ছড়িয়ে দিয়েছি, এবং ওই সময়টাতে আমরা পাগলের মতো মিশন চালাতাম, যে কোথায়, স্বাভাবিক স্টুডেন্ট ছিলাম, এত বই কিনে পড়বো এই সামর্থ্য তো ছিল না, কিন্তু তার বইয়ের প্রতি একটা নেশা ছিল পাগলের মতো। তো আমাদের কাজই ছিল এই জায়গা ও জায়গা থেকে কালেকশন করে হুমায়ুন আহমেদের বই নিয়ে আসা, এবং সেটা কোনোভাবেই হোক ক্লাসের মধ্যে আমরা পড়ে শেষ করতাম। তো ওই সময় একটা আমার মনে আছে এখনও, আমরা যে স্কুলে পড়তাম ওই কলোনিতে, ওই একটা ভ্রাম্যমাণ লাইব্রেরি বলে একটা ট্রেন তখন বাংলাদেশে চালু হয়, যে বাসে করে বই নিয়ে এসে এক ঘন্টার জন্য একটা জায়গা থাকতো, সদস্য হওয়া যেত, যে যার মতো বই এক সপ্তাহের জন্য এনে রেখে দিতে পারতো। তো আমরা, আমাদের এক বান্ধবী, তার নাম ছিল অন্তি, তাকে টার্গেট করি, তাকে বলি যে তোর দায়িত্ব হচ্ছে প্রতি সপ্তাহে একটা করে নতুন হুমায়ুন আহমেদের বই নিয়ে আসা। সে নিয়ে আসতো, আমরা সেটা ক্লাসের মধ্যেই পড়ে কোনো না কোনোভাবে শেষ করতাম লাস্ট বেঞ্চে বসে। বাট এইভাবে আমাদের আসলে মিশন চলতো, কে কার আগে পড়বে। আর কোন আত্মীয় স্বজনের বাসায় গেলে যদি দেখতাম যে বইয়ের কালেকশন আছে এবং সেখানে হুমায়ুন আহমেদ আছে, রীতিমতো চুরি করে নিয়ে আসার একটা প্ল্যান থাকতো, যে কোনোভাবে চুরি করে নিয়ে এসে বইটা নিজের কালেকশনে রাখতে হবে। আমি এভাবে যে কত বই মানে কালেক্ট করছি, হুমায়ুন আহমেদের একটা বিশাল ভান্ডারই আছে আমার জাস্ট বাসাতে। মানে আমার হাজবেন্ড একটু আগে যেটা মেনশন করলো যে মানে সে দেখছে আসলে আমার হুমায়ুন আহমেদের প্রতি কি পরিমাণ একটা মানে, আর কেন হবে না আসলে, সে তো সেই জায়গাটা নিজেই তৈরি করে গেছে। গানেই বলি, নাটকেই বলি, বা গল্পের বইতে বলি, কোনো কোনোটাতে তো তার পদচারণা মানে বাকি নেই। মানে হিমু বলি বা মিসির আলি বলি বা রূপাই বলি, এই ক্যারেক্টারগুলোকে তো আসলে সেই প্রাণ দিয়ে গেছে এখনো পর্যন্ত। কি বলেন ভাইয়া, যে
শুভ্রর কথা একটু মনে করিয়ে দিতে চাচ্ছি।
হ্যাঁ শুভ্র তো অবশ্যই ডেফিনেটলি, কিন্তু আমার মনে হয় শুভ্র বা অন্যান্য ক্যারেক্টারগুলোকে ছাপিয়ে আপনার হিমু যেটা, সেটারই আসলে ট্রেন্ডটা খুব বেশি দেখা যায়, যে হলুদ পাঞ্জাবি পরে না রূপার জন্য একটা যে হাহাকার হিমুর মধ্যে, হিমুর মধ্যে না আসলে আমার মনে হয় রূপার মধ্যে হাহাকার ছিল। হ্যাঁ এটা আসলে
তারপরে হচ্ছে খুব কম বই মানে তিনটা বা চারটা হবে শুভ্রকে নিয়ে, কিন্তু শুভ্র ক্যারেক্টারটা আমার কাছে খুবই ভালো লেগেছে।
হ্যাঁ
শুরুর দিকে সে খুবই শান্ত, মানে কি বলবো, বুঝে না বা খুব ঠান্ডা টাইপের একটা, বাট পরবর্তী দেখা যায় সে যখন তার বাবার
ব্যবসাটা
সে টেক ওভার করে, বা ওই সময়টা দেখা যায় সে পুরোপুরি চেঞ্জ, বা সে একটা দ্বীপে যেয়ে একটা কোন বইটা আমার ঠিক নামটা মনে নেই, ওই দ্বীপে যেয়ে যেভাবে সে এই জায়গাটাকে সে প্রোটেক্ট করে বা সবার খেয়াল রাখে, আসলে অসাধারণ প্রত্যেকটা ক্যারেক্টার আসলে বলা যায়, একটা একটা প্রত্যেকটাই আলাদা।
বইটার নাম সম্ভবত ছিল শুভ্র গেছে বনে,
মেবি হতে পারে। হ্যাঁ
কারণ আমার চেয়ে ভালো কেউ জানবে না ডেফিনেটলি, আমি প্রত্যেকটা বই
আজকে একটা জিনিস জানলাম যে খুব ভালো একটা বইয়ের কালেকশনের পিছনে বেশিরভাগই ছিল চুরি।
অবশ্যই কন্ট্রিবিউশন আমি আগেই মেনশন করছি স্টুডেন্ট হিসেবে কিনা, আর বই চুরি আর খাওয়ার চুরির মধ্যে কোনো পাপ নাই, তখন ওই নীতিতে আমরা বিশ্বাসী ছিলাম। তো ভালোই লাগতো যে লাইক একটা বাসায় গেলে নজর থাকতো বইয়ের আলমারির দিকে। না অবশ্যই না, আর ইবুক ওই যেটা ট্রেন্ড আসলো যে এই এই ইন্টারনেটের বই পড়ে আসলে ওই আরামটা পাওয়া যায় না, একটা চায়ের কাপ হাতে নিয়ে বা একটু খাওয়ার হাতে সামনে রেখে যে একটা বইয়ের পাতা উল্টানোর যে মজা, হুমায়ুন আহমেদ এই জিনিসটা আসলে সৃষ্টি করে গেছে। তো ডেফিনেটলি তার যে জায়গাটা বলবো, যে এই যে একটা নেশা মানুষের মধ্যে, যে একটা বই প্রতিটা বই মেলায় তার যে একটা আধিপত্য থাকতো, যে হুমায়ুন আহমেদ মানে সেখানে, এটা নাকি হুমায়ুন আহমেদ আসার আগে মানে এমনও কিছু প্রতিবেদনে পড়ছে যে হুমায়ুন আহমেদ আসার আগে এই ট্রেন্ডটা শুধু মানে কলকাতার মানে তাদের লেখকরাই করতো, যেমন সুনীল গঙ্গোপাধ্যায় বা আদারওয়াইজ যে লেখকরা ছিল তারা একচ্ছত্রভাবে রাজত্ব করে গেছে আমাদের বই মেলাতেও তাদের বই মেলাতেও। কিন্তু হুমায়ুন আহমেদ আসার পরে দুই বাংলাতেই নাকি তার ট্রেন্ডটা এত বেশি ছিল যে মানে আর কেউ পাত্তাই পায়নি, ইভেন এখন পর্যন্ত মানে তার বইয়ের যে পরিমাণ মানে পাঠকদের মধ্যে একটা স্পৃহা দেখা যায় তার বই পড়ার জন্য, আমার মনে হয় উনি যেটা দিয়ে গেছে। আর একটা ক্যারেক্টার, একটা নাটকের ক্যারেক্টার, তার ফাঁসি হবে না, তাকে ফাঁসি দেওয়া যাবে না, এটার জন্যও যে একটা আন্দোলন করা যায়, এই জিনিসটাও বা কে কে কল্পনা করছিল। অবশ্যই আমি মানে লাইক আমরা তো এখনো দেখি যে কলকাতার বা ইন্ডিয়ান যে সিরিয়াল বা তাদের যে নাটক বা তাদের যে মুভি, আমাদের বাংলাদেশ কিন্তু খুব একটা পাত্তা পায় না, বাট কোথাও কেউ নেই নাকি এইটাই মনে হয়। এই নাটকটার যেদিন লাস্ট পর্ব প্রচারিত হয় সেদিন কলকাতার একটা বিখ্যাত পত্রিকা ছিল, সে পত্রিকার একটা হেডলাইন নাকি ছিল এরকম যে আজকে এই নাটকটা শেষ পর্ব, কালকে থেকে আমরা কি দেখবো। তো এটা কতবার একটা ট্রিবিউট, কতবার একটা সম্মান একটা লেখকের জন্য বা একটা নির্মাতার জন্য। তো এই এই জায়গাটা ডেফিনেটলি এটা হুমায়ুন আহমেদ সৃষ্টি করে গেছে, মানে এই এই জিনিসটা আমার মনে হয় না আগামী 100 বছরও মানে আর কেউ আনতে পারবে।
আসলে একজন হুমায়ুন আহমেদ একটা জাতিতে মনে হয় একবারই আসে, সো খুব কম। আর আপনি যেটা বললেন যে আসলে বাংলাদেশের বাংলা বইয়ের পাঠককে বাংলাদেশী লেখকদের দিকে ফিরিয়ে আনার একদম একক কৃতিত্ব
একক নায়ক
হুমায়ুন আহমেদের,
তার মতো কেউ হবে। এবং সাহিত্যের যে জায়গাতে হাত দিয়েছেন স্বর্ণ, মুভি বলি বা নাটক বলি বা সে গানও কিছু লেখে গেছে, সে খুব একটা বেশি গান লেখে নাই, হয়তো 10-12টা, কিন্তু সেগুলোই কিন্তু কালজয়ী হয়ে আছে এবং মানে তার ছাপ রেখে গেছে যে না এটা হুমায়ুন আহমেদ। তো আসলে এমন একজন মানুষ যে মানে কি বলবো, মানে সে যেখানে যেত সেখানে একটা ঘোর সৃষ্টি করার ক্ষমতা সে রাখে, এই ধরনের ক্ষমতা নিয়ে মনে খুব কম মানুষই পৃথিবীতে আসে। এবং আমি ব্লেসড যে যে সময়টাতে আমার বই পড়ার বা একটা ট্রেন্ড বা বাংলার বইয়ের প্রতি আমার যে একটা আগ্রহ বা লেখার বা যেটাই বলি, আমি মাঝে মাঝে ফেসবুকে খুব বিশাল বিশাল পোস্ট করি লিখে, তো এটা নিয়ে আমার ভাই সাইদ ভাই আমাকে খুব খ্যাপায় মাঝে মাঝে যে এত বিশাল করে লিখিস। আমি বলবো এটার ইন্সপিরেশন হুমায়ুন আহমেদ, মানে লাইক বাংলা লেখার বা পড়ার একটা যে আগ্রহ ওই সময় থেকেই টিল নাও এখন পর্যন্ত, তার বই পাইলে আমি পুরান বই হয়তো পড়া হয়ে গেছে বাট না পড়ে উঠতে পারি না, এই 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 নেশাটা আসলে একজন আমি বলবো যে আমি একজন অন্ধ পাঠক, তার বাকি কারো কথা জানে না, কিন্তু হুমায়ুন আহমেদ নামটা যখনই সামনে আসে আমার শ্রদ্ধায় মাথা নত হয়ে যায় যে তার মতো আসলে আগামী 100 বছরে আমার মনে হয় না কেউ আসবে, এবং আমার সময়টাতে ওই সময়টাতে আমি তার এটা পাইছি, লাইক আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট। তো অনেক কথাই হলো হুমায়ুন আহমেদ নিয়ে, আমার মনে হয় আমরা হুমায়ুন আহমেদের স্মরণে আর একটা গান শুনে আসি। এই এই গানটার বিষয়ে একটা কথা বলবো, এটি এই যে গানটি কন্যা নাচিল রে, এই গানটিও তারই লেখা। এই আমি যতটুকু পড়েছি এই গানটি তার একটা সাডেন অ্যাড ছিল, মানে হঠাৎ করেই সংযোজন করা, এটা প্ল্যানে ছিল না যে এই গানটা মুভিতে অ্যাড করা হবে, বাট হঠাৎ করেই কি মনে করে খুব সম্ভবত তার ওয়াইফ শাওনের জন্য তিনি এই গানটি লিখেছিলেন এবং তার কারণে এটি রচনা করা হয়। আমার নিজেরও খুব ব্যক্তিগতভাবে পছন্দের একটা গান। তো ভাই আমরা কি গানটি শুনতে পারি?
হ্যাঁ শিওর।
ফিরে আসছি একটি বিরতির পর, আশা করি আপনারা গানটি এনজয় করবেন। আপনাদের সবাইকে আবারও একবার স্বাগতম জানাচ্ছি আমাদের ব্রিসবেন বাংলা রেডিও প্রোগ্রামে। আপনারা এটি শুনছেন 98.1 রেডিও 4EB থেকে, আর আমাদের এই প্রোগ্রামটি প্রচারিত হয় প্রতি বুধবার রাত 8টা থেকে রাত 9টা পর্যন্ত। বিরতিতে যাওয়ার আগেও টপিক হুমায়ুন আহমেদকে নিয়েছিল, আজকে যেহেতু মানুষের জন্মদিন তো আসলে ঘুরে ফিরে তাকে নিয়ে আলাপ চলে আসছে, আর যেটা আমি বলেছি আমি তার একজন অন্ধভক্ত, তো আমাকে আসলে যদি বলতে দেওয়া হয় আমার মনে হয় স্টপ হবে না, নন স্টপ আমি তাকে নিয়ে বলতেই থাকবো, আমার এত এত স্মৃতি আছে। তার বই পড়তে গিয়ে আমি যে কত মানে মার খেয়েছি আর কত যে মানে কি বলবো, মানে আমার আম্মু তো নামটা শুনতেই পারতো না, যে দেখতো যখনই দেখতো আমার হাতে এই এই বইটাই। তো এই আমার মনে হুমায়ুন আহমেদকে নিয়ে আমাদের সবারই টুকটাক কোনো না কোনো স্মৃতি আছে, নামটাই এমন। তো আমি জিজ্ঞেস করতে চাই সাইদ ভাইয়াকে, ভাইয়া আপনি যদি হুমায়ুন আহমেদকে নিয়ে কিছু বলতেন।
না, আমার আসলে হুমায়ুন আহমেদ স্যারের যে নাটকগুলি দেখি, নাটকগুলি দেখে আমি মুগ্ধ হই। আগে আসলে বুঝতাম না, আগে যখন আমি ক্লাস 8-9 বা ফার্স্ট ইয়ারে
তখন
খুব একটা পছন্দ হতো না, কারণ কোথাও কোথাও বলতে যাব বা একটু আড্ডা দিতে যাব তখন দেখি যে আমাদের ফ্রেন্ডরা সব হুমায়ুন আহমেদের বই পড়া নিয়ে ব্যস্ত, তা আমি খুব একটা পড়তে পছন্দ করতাম না, তো এই জন্য আমার কাছে ভালো লাগতো না। কিন্তু তখন আরেকজন ছিল লেখক যে ইন্দ্রদুল হক মিলন, তার লেখা আমরা টুকটাক পড়তাম আর কি ওই সময়েরই। কিন্তু এখন খুব আমি ইমপ্রেসড হই, প্রতিদিনই প্রায় আমরা হুমায়ুন আহমেদের পুরনো নাটকগুলি দেখি ইউটিউবে, তা আমার কাছে মনে হয় যে আমরা কি মিস করছি, মানে কাকে হারিয়েছি, তার এত ক্রিয়েটিভিটি। আর সম্প্রতি একটা নাটক দেখছিলাম, নাটকটার নামটা মনে নাই, ওই যে একটা ফুল ই করতে গ্রানি থেকে একটা বাস্তবে কিন্তু এই ধরনের কিছু হয় আর কি সবসময়।
এখানে আমি কিছু কথা অ্যাড করতে চাই, সম্প্রতি যেহেতু প্রচুর মুভি টুভি দেখা হয় এখানে আসলে বিরতি টাইমে, তো কিছুদিন আগে আমি দেখছিলাম ইন্ডিয়ার সাউথ পার্ক থেকে একটা মুভি সম্ভবত রিলিজ হয়েছে অনেক আগে, অবশ্য প্রায় 3-4 বছর আগে। তো সিনেমাটার প্রতিপাদ্য বিষয় হচ্ছে একটা মাছি, এবং সিনেমাটার নামও কিন্তু মাছি দিয়েই, এবং সামহাও কিভাবে নায়কের হিরোর যে স্পিরিটটা আছে সেটা মাছির ভিতরে চলে যায়, এবং মাছি তার হয়ে রিভেঞ্জ নিতে আসে, তাকে কেউ মেরে ফেলে, ওই মাছি রিভেঞ্জ নিতে আসে, এই সিনেমাতে মাছি হিরো। তো তখন আমার মাথায় একটু আসলে স্লাইটলি স্ট্রাইক করে যে আমাদের হুমায়ুন আহমেদ তো এই টপিক আরো কত বছর আগে নিয়ে আসছে তার নাটকে, যে একটা পোকা মানুষের মাথার ভিতরে ঢুকে কতভাবে তাকে ইনফ্লুয়েন্স করতে পারে, কতভাবে তাকে তার সাথে কথা বলতে পারে। তো এই আইডিয়াটাই ঘুরে ফিরে কত বছর পরে আবার দেখছি, আসলে লিজেন্ড বা একজন মানে একটা মেধাবী মানুষ, সে যে আসলে কতটা দূর তার ভিশন এবং কতটা মানে দূরে যে তারা আসলে দেখতে পায় যে কি সুন্দর। এই সেম আইডিয়াটাই কিন্তু হয়তো পুরোপুরি অ্যাকুরেট না, কিন্তু সেম আইডিয়া নিয়ে তো হুমায়ুন আহমেদ আজ থেকে আরো 10-12-15 বছর আগে এই নাটক বানিয়ে গেছেন, এই আপনি যেটা বললেন গোড়া মসজিদ। ভাই আপনার কোন স্মৃতি হুমায়ুন আহমেদকে নিয়ে?
স্মৃতি বলতে মানে আমার যেটা আমি যেটা বুঝি যে আসলে ওনার আসলে সাহিত্যের সব জায়গাতেই ওনার আসলে পদচারণা যেরকম ছিল, এবং উনি কিন্তু বিভিন্ন রকম বিষয় নিয়ে লিখতে পারতেন, উনি কোনো একটা পার্টিকুলার গণ্ডির ভিতরে কখনো থাকতেন না। উনি উনি যেরকম থ্রিলার লিখতেন, ভয়ের গল্প লিখতেন, ওনার ভয়ের গল্পগুলো বিখ্যাত, অন্য ভুবনে, দেবী, তারপরে সায়েন্স ফিকশন করতেন, আর উনি নিজেও মানে লেখালেখির পাশাপাশি উনি অন্যরকম একজন স্কলার ছিলেন। ওনারা শোনা ওনারা 3 ভাই আসলে খুব স্কলারলি, আর তার নির্মাণ শৈলী যদি বলি আমি লেখালেখির বাইরে, উনি নাটকগুলোকে ওনার গল্পগুলোকে যেভাবে দৃশ্যায়ন করেছেন সেটাও খুব অসাধারণ একটা ব্যাপার। সো এরকম ওনারা আসলে প্রডিজি, আসলে ওনারা
আমি বলবো যে এটা ঈশ্বর প্রদত্ত
ওনাদের গুণগুলো এটাই আর কি, যে উনি কোন একটা সীমিত জায়গায় ছিলেন না, উনি সব জায়গাতেই ঘুরে বেরিয়েছেন উনি, এবং সব জায়গাতেই মানুষকে প্রভাবিত করেছেন। উনি নিজেও
কিন্তু প্রচুর ম্যাজিক প্র্যাকটিস করতেন, খুব ভালো ছবি আঁকতে পারতেন। আসলে বলে না যে প্রকৃতি যখন দেয় দুই হাত ভরেই দেয়, দিয়েছে আসলে তাকে, এবং তিনি সেটা নিজের মধ্যে রাখেননি, ছড়িয়ে দিয়েছেন। সাইদ ভাইয়া কিছু বলছিলেন
না, তারপরে কাজের মানুষদের যে ক্যারেক্টারটা সে ফুটে তুলতো আর কি, তাই না? তারপরে খাওয়া দাওয়ার ব্যাপারটা, বড় হাঁড়ি পাতিলে রান্না হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু দেখা যায় না, ইদানিং তার নাই, ইভেন নিজের বাসাতেও নাই, হয়তো ইলেকট্রিক ওভেনে রান্না হচ্ছে।
বাসার মালিক তাকে কোনো কিছু বললো, সে সামনে হয়তো কিছু বলতে পারছে না, আড়ালে এসে সে একটা প্লেট ভেঙে ফেললো, যে তার রাগের বহিঃপ্রকাশ। মানে এই জিনিসগুলো আসলে একমাত্র হুমায়ুন আহমেদ দ্বারাই সম্ভব। বা এবং আমি বলবো ল্যাঙ্গুয়েজ, ওই সময়ে যে একটা ট্রেন্ড নিয়ে আসা বাংলা, যে চলতি কথা আমরা যে খাচ্ছি বলছি এগুলো যে নাটকের মধ্যে ব্যবহার করা, এর আগে তো সব সম্ভবত সাধু ভাষায় চলতো, তো এটা কিন্তু হুমায়ুন আহমেদেরই অবদান, এই যে নাটকের যে চলিত ভাষার যে একটা ট্রেন্ড আনা। আমার মনে হয় অনেক কিছুতে তিনি আসলে তার ট্রেন্ড সেট করে গেছেন, তার ছাপ রেখে গেছেন, যে আগামী 100-200 বছর এই নামটা আমার মনে হয় না কখনো মলিন হবে। এই যে নাটকগুলো তখন হয়তো বুঝতাম না, এত বছর পরে এসে আমরা কি দেখছি না, দেখছি এবং ভালো লাগছে, এবং ফিল করছি যে আসলে, এবং এখনও ফিল করি, মনে হয় না যে এত আগের ট্রেন, এত আগের বছরের নাটক এখনকার সঙ্গে তো কোনো মিলই নাই। না, আমার কাছে মনে হয় এখন আমরা ওরকমই আছি, বাংলাদেশের যে মধ্যবিত্ত ক্লাসটা বা যেটা আমাদের যে মিডল ক্লাসের লোকেদের যে চলাফেরা, লাইফস্টাইল বা কথা বলার, বা আমাদের ফ্রেন্ড সার্কেল কেমন হয়, বাবা মার সাথে আমাদের সম্পর্ক কেমন হয়, আমাদের যে শিক্ষা জীবন, সব কিছুই তিনি আসলে ফুটিয়ে তুলেছেন এবং আমরা কোথাও না কোথাও আমাদের জীবনের একটা ছাপ পাই হুমায়ুন আহমেদের নাটক বা বইতে, এবং এই জন্যই আমাদেরকে আরও বেশি টানে আমি বলবো যে তার এই এগুলো।
আর এগুলো ছাড়া তার কিন্তু আসলে গবেষণাধর্মী লেখাও অনেক আছে,
প্রচুর,
মানে মুক্তিযুদ্ধের উপরও গবেষণা করে লিখেছেন এবং ওইটার সাথে কিছু ফিকশন যোগ করে কিছু লেখা লিখেছেন। আমার যদি ভুল না করি, আমি বইটার নাম মনে ছিল মধ্যাহ্ন,
মধ্যাহ্ন অসাধারণ একটি বই,
বাংলাদেশের মুক্তিযুদ্ধে
৬২র আন্দোলন আরো কিছু
ওখান থেকে শুরু করেছেন উনি, সাথে কিছু ফিকশনও যোগ করেছেন, কিন্তু ইতিহাসটাকে ঠিক রেখে তার আশপাশ দিয়ে হয়তো কিছু ফিকশন নিয়ে এসেছেন।
আমি পড়তে গিয়ে আমি একটু আসলে কনফিউজড হয়ে গিয়েছিলাম, পরে তার ইয়ে পড়েছি যে লেখনে পড়েছি যে তিনি আসলে কিছু ফিকশন অ্যাড করেছে, খুব সুন্দর করে কম্বিনেশন করেছে। ইভেন আমি অ্যাড করবো আরেকটা বইয়ের নাম জোছনা ও জননীর গল্প, মুক্তিযুদ্ধের উপর যে লিখেছে, অসাধারণ একটি বই, অসাধারণ। আমি প্রতিটা বই আসলে যদি বলি কম্পেয়ার করি, আমার তার কোনো বিষয় ভিত্তিক
লেখা কখনো লিখতেন না, বরং যেটাই লিখতেন সেটাই আসলে
মাস্টারপিস ছিলেন। প্রচুর পড়তেন, যেখানে যেতেন সঙ্গে সবসময় নাকি বই রাখতেন, এবং ছোটবেলা থেকেই
মানে সিনেমা দেখতেন।
হ্যাঁ, তার একটা জীবনীতে অনেক আত্মজীবনী তো লিখেছেই, ঘুরে ফিরে অনেক কথা উঠে এসেছে। তো একবার দেখেছিলাম যে একটা লেখা পড়েছিলাম, উনি বলেছিলেন যে ওই খুব ছোটবেলা যখন উনি 5 বা 6 পড়ে, তখন তার মামার কাছ থেকে সে সামহো একটা কোনো একটা অ্যাডাল্ট বই পেয়ে যায়, বড়দের বই যেটা হয়, সম্ভবত কোনো প্রেমের উপন্যাস ছিল। তো তার কিউরিয়াসিটি থাকাতে সে বইটা নিয়ে উল্টেপাল্টে পড়ছিল, এ সময় তার মায়ের সাথে তাকে দেখে ফেলে। তো দেখে বরাবর কিছু মারধর করে হালকা বাবার কাছে দিয়ে আসে বিচারের জন্য। তো তখন তার বাবা বুঝতে পারে যে ছেলের মধ্যে পড়ার একটা স্পৃহা আছে, তার বাবা তাকে নিয়ে গিয়ে এলাকার যে লোকাল লাইব্রেরি আছে সেটা সদস্য বানিয়ে দেয়। তো লেখে, আমি সম্ভবত ছিলাম সবচেয়ে কনিষ্ঠ সদস্য এই লাইব্রেরির, এবং সেদিন আমার সামনে একটা বিশাল বড় সমুদ্রের মানে দরজা খুলে গিয়েছিল জ্ঞানের, এবং এই যে তার একটা পড়ার ট্রেন্ড, এবং সেটা থেকে তো আমরাও তো ছাপ পাই, মানে তার প্রতিটা ইয়েতেই কিন্তু কোরআনের রেফারেন্স বলেন কিংবা অন্যান্য লেখকেরই রেফারেন্স বলেন, প্রত্যেকটাই কিন্তু উনি সমানভাবে ইউজ করে। তো এটাই বললাম আর কি, আসলে মেধা উপরওয়ালারই প্রদত্ত, এটা আমাদের সাধারণ মানুষের কাজ না, আমরা পড়ে মুগ্ধই হতে পারি, কিন্তু আসলে কিছু সৃষ্টি করার যে একটা ক্ষমতা, এটা স্রষ্টা সবাইকে দেন না, কিছু পার্টিকুলার মানুষই নিয়ে আসে দুনিয়াতে, এবং হুমায়ুন আহমেদ তাদের মধ্যে একজন ছিল, যুগে যুগেই থাকবে, এটা নিয়ে আসলে কোনো ডাউট হবে না। তো সাইদ ভাইয়া সম্প্রতি কোন নাটকটি দেখেছেন হুমায়ুন আহমেদের, কোনটি দেখছেন?
নামটা মনে করতে পারতেছি
না, দেখতে দেখতেছি প্লে। আজ রবিবারটা দেখা হয়েছে না? তিতলি ভাইয়া, কঙ্কা ভাইয়া,
তারপরে রিসেন্টলি আরেকটা দেখলাম, অনেক ভালো লাগছে।
কোথাও কেউ নেই, বাকের ভাই, মুনা,
কোনটা এগুলো সবই দেখা আসলে।
হ্যাঁ হ্যাঁ,
অনেক নাটকে দেখা আছে। তা ধন্যবাদ নিজুম। আর আমরা হুমায়ুন আহমেদ সম্বন্ধে অনেক কথা শুনলাম, শুনতে শুনতে আমাদের সময় প্রায় শেষের দিকে চলে আসছে। তো সাদিত, আমরা সম্প্রতি কিছু ব্রিসবেনের আমাদের রেডিওর প্রোগ্রামের মাধ্যমে সম্প্রতি কিছু ব্রিসবেনের নিউজও আমরা দিয়ে থাকি, যে আমাদের বাংলাদেশি কমিউনিটির মধ্যে কী হচ্ছে। আর এর ফাঁকে আমি একটু বলি, যেহেতু হুমায়ুন আহমেদ স্যারের কথা আসতেছিল, তারপরে বাংলা ভাষার শিক্ষা বা বাংলা প্রচারণা সব কিছু মিলেই, আপনারা জানেন যে প্রতি শনিবার আমরা ব্রিসবেনে একটা বাংলা স্কুল চালাই, এটা চলে আসতেছে প্রায় 20 থেকে 22 বছর ধরে। তো আপনারা আপনাদের ব্রিসবেনে যারা থাকেন তাদের ছেলে মেয়েদেরকে যদি বাংলা স্কুলে নিয়ে বাংলা পড়াতে চান বা বাংলা সাহিত্য কালচারের সাথে সংশ্লিষ্ট করতে চান, তাহলে প্রতি শনিবার বিকাল 3টা থেকে 5টা পর্যন্ত আমরা বাংলা স্কুলটিতে থাকি, আপনারা আপনাদের ছেলে মেয়েদের বাংলা স্কুলে নিয়ে আসতে পারেন। আমি সবাইকে আহ্বান জানাচ্ছি অ্যাকচুয়ালি। আসলে
এটা কিন্তু আসলে বেশ ভালো একটা উদ্যোগ, বাচ্চাদের এখানকার যারা বাচ্চারা বড় হচ্ছে তাদেরকে বাংলা কালচার বা বাংলাদেশি আমাদের যে ভাষা এটার সাথে পরিচিত করার জন্য নিঃসন্দেহে একটা দারুণ উদ্যোগ।
আর সম্প্রতি আমাদের বাংলাদেশ অ্যাসোসিয়েশন থেকে একটা টেনিস টুর্নামেন্ট হয়ে গেল, তো এই ব্যাপারে সাদিত তুমি কি টেনিস খেলেছিলে?
না, আমার অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও খেলতে পারিনি, আসলে আমার বাংলাদেশ থেকে কিছু গেস্ট ছিল, এই কারণে খেলতে পারিনি। বাট পরে আমি, আপনারা যেদিন সেমিফাইনাল খেললেন সেদিন গিয়েছিলাম, এখানে আমার থেকে আপনি ভালো বলতে পারবেন কেমন লাগলো।
টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ হয়েছে, আমরা কিন্তু শুনতে পেয়েছি, যদিও যেতে পারিনি
আসলে খেলা। আমরা এমন একটা জায়গায় থাকি কুইন্সল্যান্ড, তারপর ব্রিসবেনে, এখানে এত ধরনের অপরচুনিটি যেগুলি আমরা বাংলাদেশেও পাই নাই, টেনিস, ক্রিকেট, ফুটবল, তারপরে যে কোনো ব্যাডমিন্টন, ক্যারাম বোর্ড, টেবিল টেনিস, সব ধরনের খেলার অপরচুনিটি কিন্তু আমাদের এই কুইন্সল্যান্ডে এবং ব্রিসবেনে আছে। তো সম্প্রতি ব্যাব থেকে আয়োজিত হইল ব্যাব লন টেনিস টুর্নামেন্ট 2019। আসলে আমরা এটা 2008 শুরু করেছিলাম ব্যাব ওপেন নাম দিয়ে, এবং আমাদের স্বপ্ন ছিল যে এইটা যেহেতু বাংলাদেশি কমিউনিটি বাড়ছে, একদিন হয়তো বড় আকারের এই কম্পিটিশনটা হবে। তার এই প্রতিফলন হিসাবে এবার কিন্তু বেশ বড় সড়ো করে হয়েছিল এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশনের যে একজুটিক কমিটি, ওনারা বেশ ভালো করে অর্গানাইজ করেছিল এবং বেশ কয়েকটি টিম, প্রায়
দশটা টিম
খেলা হয়েছে। এর মধ্যে আমাদেরও একটা টিম ছিল এবং আমরা সেমিফাইনাল পর্যন্ত খেলেছি,
চতুর্থ স্থান
আমরা অধিক করেছি। আর আমি কংগ্রাচুলেশন জানাচ্ছি এই রেডিও ফোরিবির মাধ্যমে যারা চ্যাম্পিয়ন হয়েছেন ব্যাব 2019 এই টুর্নামেন্টে, নাবিদ আর নাফিস, তারা দুজনে ইয়াং জেনারেশন, এখানে ব্রড অ্যান্ড বর্ন অ্যান্ড গ্রোন আপ চিলড্রেন, তারা বেশ স্বতঃস্ফূর্তভাবে খেলেছেন এবং আমরা সবাই এনজয় করেছি।
আর এর ফাঁকে আরেকটু বলে রাখি, ক্রিকেট টুর্নামেন্টটা কিন্তু অনগোয়িং চলছে, মাঝখানে আমাদের একটু খুব মানে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনার কারণে সেটা স্থগিত ছিল। তারপরে 23 তারিখে খুব সম্ভবত সেমিফাইনাল এবং 1 তারিখে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। 23 তারিখে সেমিফাইনালটি হবে হিথুডে এবং ফাইনাল হবে ম্যাকগ্রেগারে। আর ক্রিকেটের কথা যখন আসলো, আর একটু বলে রাখি যে আগামীকাল বাংলাদেশ ইন্দোরে ভারতের মুখোমুখি হচ্ছে প্রথম টেস্টে। টি-টোয়েন্টিতে অনেক আশা জাগিয়ে শুরু করে এবং শেষ ম্যাচে অনেক আশা জাগিয়ে শেষ পর্যন্ত পারেনি, আশা করি টেস্টে বাংলাদেশ, আমি আসলে জয়ের কথা ভাবাটা খুব একটা প্র্যাকটিক্যাল হবে না ইন্ডিয়ার সাথে, যদি ড্র করতে পারে আমি মনে করব জয়ের কাছাকাছি হবে। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি সাঈদ ভাই, নিঝুম এবং ইমরান, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা শেষ করবেন, আপনাদের শেষ করে আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে।
আচ্ছা, আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, সাঈদ ভাইকে স্পেশালি এবং বাংলা রেডিওকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, খুবই ভালো লাগছে। আর সত্যি কথা বলতে দুটো কথাই বলবো, একটা হচ্ছে বাংলা কমিউনিটি এখানে যে দেখলাম এদের ভ্রাতৃত্ববোধ বা এদের সহযোগিতা আসলে প্রশংসা করার মতোই, খুবই ভালো লাগছে। আর হুমায়ুন আহমেদ যেহেতু আজকে টপিকটাও ছিল, সেখানে আরেকটা কথা যেটা না বললেই নয় যে তার মতো হয়তো কেউ না আসলেও তার ছেলে সুযোগ্য সন্তান যেটা নুহাস, হয়তো সে আমাদের ভালো কিছু দেবে, সেটাই আমরা আশা করি। তো ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ
সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর সাঈদ ভাই আপনাকেও ধন্যবাদ এখানে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। আজকের জন্য আমি বিদায় নিচ্ছি,
ধন্যবাদ শ্রোতা মণ্ডলী, আগামী প্রোগ্রাম শোনার আমন্ত্রণ জানিয়ে আমরা শেষ করছি। আর আমরা মনে একটা হুমায়ুন আহমেদ স্যারের গান শুনতে শুনতে আমরা আমাদের প্রোগ্রামে শেষ পর্যায়ে চলে যাব। ধন্যবাদ।
Stay tuned to 4EB FM. We broadcast 50 different languages, preserving the cultural diversity in Southeast Queensland.
Next, the Sri Lankan program.
සුබ සන්ධ්‍යාවක් දයාබර ශ්‍රී ලංකේය ආසන්නනි අද 2013 වර්ෂයේ නොවැම්බර් මාසේ 13 වෙනි බදාදා සුපුරුදු පරිදි සෑම බදාදා දිනකම රාත්‍රියේ ෆොයිබි ගුවන්විදුලි ජාලයේ ශ්‍රී ලාංකීය කණ්ඩායම ඔබ වෙතගෙන එන සඳැල්ල වැඩසටහන සමගින් ඔබ මේ අද කියලා සිටින්නේ අද මේ රාත්‍රියේ මාත් සමග මැදිරියේ රැඳී සිටිනවා මට තාක්ෂණයෙන් සහකතනෙන් සහාය වෙන්න නිරාජ් අයිබෝන් නිරාජ්
අයිබෝන් හර්ෂ
අද වැඩසටහන මෙහෙවන මම හර්ෂ හොඳයි අසන්නනේ අද අපේ වැඩසටහන මම ඉදිරියට ගෙන යන්න මේ පුරා හෝරා පුරා බලාපොරොත්තු වෙනවා මූලිකවම කරුණු හතරක් සම්බන්ධයෙන් කතා කරමින් විශේෂයෙන්ම අද දැනට අමතිස්සම අපි දැනට ඔස්ට්‍රේලියාවෙන් අපිටත් ලංකාවේ ගැන ප්‍රවෘත්ති අහන අපිට අපි ශ්‍රී ලාංකීය අපිටත් ප්‍රයෝජනවත් වෙන කරුණු දෙකක් ඉන් මූලික වෙනවා ඒකක් තමයි මේ නිව සවුත් වේල්ස් ප්‍රාන්තය සහ ක්වීන්ස්ලන්ත ප්‍රාන්තය දැනට මේ පැතිරිලා යන දරුණු ලෙස පැතිරිලා යන ලැව්ගිනි තත්ත්වය ඒ ගැන ඔබට කෙටි සටහනක් කරන්න බලාපොරොත්තු වෙනවා ඒ වගේම දැන් ඔස්ට්‍රේලියාව මේ විදිහට ගිනි ගන්නකොට ලැව්ගිනි වලින් අපේ මව්බිම ගිනි අරගෙන තියෙනවා තව පැත්තකින් මේ ජනාධිපතිවරණයක් වෙනවා ඒ ජනාධිපතිවරණය ගැන වෙනම දැන් ලංකාව ගැන නිවුස් හොයන්න ගියාම වෙන හොයන්න දෙයක් නැහැ හැමෝම කතා කරන්නේ හැමෝගෙම ඉන්ට්‍රස්ට් එක තියෙන්නේ බහුතරයක ඉන්ට්‍රස්ට් එක තියෙන්නේ මේ ජනාධිපතිවරණය. ඉතින් මම හිතුවා ඉතින් වෙන මාතෘකාවක් ගැන කතා කරනවා වෙනුවට ලංකාවේ අද දැන් හැමෝටම බල මේ වැඩි පෞද්ගලිකව කතා කරන්න කැමැත්තක් නැති වුණත් ඒ ගැන සටහනක් තියන්න ඒ ගැන සම්බන්ධයෙන් වෙන පොඩි දේවල් කරුණු එක්ක ඒත් එක්කම මේ අපේ ලංකාවට අසල් රටේ මේ ඉන්දියාවේ මේ තමිල්නාඩු ප්‍රාන්තයේ මේ දැන් එක නම් සිදු වෙලා මාසයක් විතර වෙනවා නමුත් මං හිතන්නේ ඒක වැඩිය ගොඩාක් ප්‍රසිද්ධ වුණේ නැහැ මේ භූගත නලයකට හිර වෙලා භූගත නලයක භූගත මේ නලලකට වැටිච්ච වැරිලා හිර වෙලා මැරි අවුරුදු දෙකක ළමයෙක් නැති වුණා ඒකට මාසයකට ගිය මාසයක සිදු වුණේ වැඩිය මේ මේකක් ආවේ නැහැ ප්‍රසිද්ධියක් ආවේ නැහැ ඒකට මොකද ඒක ඇත්තටම බොහොම ශෝෂණීය සිදුවීමක් හැටියට සැලකෙන හින්දා ඒ වගේම මේ මම බලාපොරොත්තු වෙන ඒ ගැන පොඩි සටහනකුත් තියන්න ඒත් එක්කම මේ දැන් ඔස්ට්‍රේලියානු ටෙනිස් ක්‍රීඩිකාවක් මේ ක්වීන්ස්ලන්තේම ක්‍රීඩිකාවක් බොහොම ජනප්‍රිය වෙනවා ඒ වගේම ඇගේ දක්ෂකම් හුඟක් ඉහළ මට්ටමක ඉන්නවා දැන්ට කියනවා නම් අද ලෝකේ නම්බර් 1 WTA රෑන්කින්ග්ස් වලට වර්ල්ඩ් නම්බර් 1 ක්‍රීඩිකාව හැටියට ඇසලකනවා ඇෂ්ලි බාර්ටි ගැන. එයා ගැනත් මං හිතනවා පොඩි සටහනක් කළා. මීරි ගීත එකතුවකුත් එක්ක ජන නිවේදනත් එක්ක අපේ වැඩසටහන මේ පුරා හොරා පුරා දිගටම ගෙනියන්න. ඉතින් නිරාජ් අපි එහෙනම් මුලින්ම සින්දුවකින් අපේ පළවෙනි ගීතයෙන් ආරම්භ කරමු මේ කරුණාරත්න දිවුල්ගෙනගේගේ ගහක මල් පිපිලා.